শিবের দোষ
তার ছেলে কার দিতি থেকে দৈত্য হয়েছে আর অদিতি থেকে দেবতা হয়েছে
সবই তো ওইখান থেকে এসেছে সাপকে অনেকে মেরে ফেলেন শাস্ত্রে লেখা আছে সাপ হলো ব্রাহ্মণ সাপকুল হলো ব্রাহ্মণ সাপকে যদি মারা যায় তাহলে ব্রহ্মবাদ ব্রহ্মবাদের পাপ হয় কি করবেন আপনারা লেখা তো আছে এখানে বলছেন আগেকার দিনে ব্যাস পূজার নিমন্ত্রণ চিঠিতে একটা সম্বোধন লেখা থাকত এখন একটু পাল্টে গেছে ঋষিকুল শ্রমণ সংগারাধ্য পরবিদ্যা স্মৃতি সুরম ছিল আর এখন লেখা হয় কি ব্যাসকুল শ্রমণ সংগারাধ্য বেদান্ত বিদ্যা স্মৃতি দুটো জিনিস লেখা হয় অনেক তফাৎ ওই একটা ভাগবত পরম্পরীয় পর্যায়ক্রমের বিচার আর একটা হলো কি বর্ণাশ্রমকে কেন্দ্র করে একটা সম্বোধন লেখা হয় পাঠ চিঠি টাকার পাঠ যেমন আমরা সাধারণভাবে লিখি শ্রীচরণ কমলের ইত্যাদি ওইখানে দুটো আপনারা মিলিয়ে নেবেন ওর ব্যাখ্যা আছে সুন্দর ভাগবত পরম্পরা মানে কি যারা সনাতন ধর্মের ভাগবতীয় বিচার নিয়ে যারা চলেছেন সেইটাই যারা পালন করেছেন এবং তাদের ততদিন ব্যক্তিগণকে যে শিক্ষা দিয়েছেন এটাই হলো ভাগবত গুরু পরম্পরা আমি উত্তরটা ওই রকমই দিয়েছিলাম পরে পেয়ে গেলাম এসব বিচার বুঝবার বিষয় উদাহরণ দিয়েছেন শৌনকাদি ঋষিগণ তারা প্রশ্ন করছেন সুত গোস্বামীকে সুত গোস্বামীকে কোন কুলে এসেছেন তিনি অবরকুলে কিন্তু ঋষিগণের সকলেরই একই রকমের বিচার নয় ওর কাছে ভাগবত ধর্ম শুনবেন ওর কাছে প্রশ্ন করে বসেছেন দারুণ কলিকাল আসছে দ্বাপর যুগের শেষ এই কলিতে আমরা আমাদের সাধন ভজন কি করে রক্ষা করব শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছেন আর কার কাছে প্রশ্ন করছেন আমরা ব্রাহ্মণ ওর কাছে কি শুনবো তা নয় তাকে বলছেন হে অনর হে ইস্পা এসব বলে সম্বোধন করেছেন ঋষিগণ আপনি সনাতন ধর্মতত্ত্ব সম্বন্ধে প্রামাণিক জন আপনি দয়া করে বলুন এই যে দারুণ কলিকার আসছে এই কলির হাত থেকে আমরা কি করে রেহাই পাবো আমাদের সাধন ভোজন কি করে রক্ষা করবো আমরা দ্বাপর যুগের লোক কলিতে থাকছেন তাদের প্রশ্ন বললেন আমাকে যে প্রশ্ন করেছেন এ সম্বন্ধে আমি কি জানি কিছু জানি না তবে আমার গুরুদেবের কাছে শুনেছি আমি সেইটা আপনাদের কাছে আলোচনা করি তার আপনাদের উত্তর হয়ে যাবে সুখদেব গোস্বামী বলেছেন তার গুরুদেব কি
প্রশ্নটা ওই রকম হয়েছে পরীক্ষিত সভাতেও ওই একই প্রশ্ন, উত্তরটা হচ্ছে কবের দশনী দিয়ে রাজন অস্তিচ্ছে কো মহান গুণ কীর্তনাদিব কৃষ্ণ মুক্ত সঙ্গ প্রাণ ব্রজে কলি সর্বদোষাকর অশেষ দোষের খনি, কিন্তু এ হলেও একটা সফলতা আছে কি কীর্তনাদিব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা করে জীব উদ্ধার লাভ করবেন, এই তো অসফলতা দেওয়া আছে। আপনারা কেন চিন্তা ভাবনা করছেন, আপনারা কেন উদ্বিগ্ন হচ্ছেন? উত্তরটা দিয়ে দিলেন সুখদেব গোস্বামী পরীক্ষিত সভায়, ওই উত্তরই দিয়েছেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা এখানে এরাও করছেন, আমরা আমাদের সাধন ভজন রক্ষা করব কি করে? সর্বদোষাকর করি, তখন বললেন এটা ধন্য করি, যে করি আসছে এই করি না হলো ধন্য করি, ধন্য করি করি এবার ধন্য বলে হ্যাঁ এটা স্পেশাল করি, স্পেশালিটি আছে এর হ্যাঁ আছে, স্পেশালিটি ওই দেখাচ্ছেন এই কলিকালে কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা করে জীব উদ্ধার লাভ করে একবারই এলো নাকি সত্যতার দাদা আবার করি সত্যতার দাদা আবার করি, এ বারবার সাইক্লিং অর্ডারে ঘুরছে। এক একজন মনু তাদের রাজত্বকাল কত? একাত্তর চতুর্যুগ তাই না, চোদ্দ মন্যন্তর ব্রহ্মার দিবস ভিতর ভয়ঙ্কর ব্যাপার তো। সত্য প্রেতা দাপর করি এই চারটাকে যদি একটা ইউনিট ধরা যায় সেই রকম ধরনের কতটা ইউনিটে তার দিন হচ্ছে আর রাত হচ্ছে ব্রহ্মা, সেই রকম ধরনের শত বর্ষ ব্রহ্মায়ু ব্রহ্মার বিচারের কথা। চোদ্দ জন চোদ্দ মন্যন্তর ব্রহ্মার দিবস ভিতর তো ভয়ঙ্কর ব্যাপার তো। এক মনু তিনি গেছেন ব্রহ্মার কাছে তার মেয়ের বিয়ে নিয়ে, তার মেয়ের বর পাওয়া যাচ্ছিল না, তিনি মেয়েকে নিয়েই গেছেন ব্রহ্মার কাছে। যখন হাজির হয়েছেন তখন দেখেন নাম কীর্তন হচ্ছে, ব্রহ্মাজির সবাই নাম কীর্তন চলছে, নাম কীর্তন শেষ হয়ে গেল, সব শ্রোতা দেবতারা সব সরে গেলেন চলে গেলেন, রাজা বসে আছেন তার কন্যাকে নিয়ে, ব্রহ্মাজি জিজ্ঞাসা করছেন সব তো চলে গেল সবাই তুমি বসে আছো কেন, কি করবো আমি কন্যা দায়গ্রস্ত, কন্যা দায়গ্রস্ত বলে হ্যাঁ তুমি এখানে কতক্ষণ বসে আছো তা তো আমি বলতে পারবো না। ব্রহ্মাজি বললেন অর্ধমুহূর্ত কাল এখানে নাম কীর্তন হয়েছে, আর এর মধ্যে তুই যে মেয়েকে নিয়ে এসেছো বর খুঁজবার জন্য কত সময় গেল জানো? না, তুমি তো সত্যযুগে এসছো, সত্যযুগ চলে গেছে, ত্রেতা যুগ চলে গেছে, দ্বাপর যুগের শেষ। বলেন কি বলে হ্যাঁ এই অর্ধমুহূর্ত ভারতে তিন যুগ পার হয়ে গেছে, আমি কি করবো? জানস্থ বলেন ব্রহ্মাজি কিছুক্ষণ বলে হ্যাঁ পাওয়া গেছে বর পাওয়া গেছে, তুমি ওখানে যাও, ওখানে গেলে ব্যবস্থা হয়ে যাবে। কোথায় যেতে বললেন? কুশস্থলীতে যেতে বলেছেন। কুশস্থলী কোথায়? দ্বারকা। বর্তমান দ্বারকাকে বলে কুশস্থলী। লব কুশের স্থান, তাদের রাজত্ব। লবের স্থান হলো লোহকোট লাহোর, আর কুশের রাজত্ব হলো কুশস্থলী। কুশস্থলী হলো দ্বারকা। গিয়ে সেখানে যাও, ব্যবস্থা হয়ে যাবে। কুশস্থলী যা তব ভূপরম্যং পুরী পুরাণু দমরাবতীব সদ্বারকা তত্র চাস্তি সকেশবংশু বলদেব নাম। এর বর হচ্ছে বলদেব। আগে থেকে ঠিক হয়ে আছে, যাও। মেয়েটা হলো সত্যযুগের মেয়ে, কত লম্বা, একুশ হাত লম্বা। আর বরটা হলো তো দ্বাপর যুগের, মিল হবে। কিন্তু বড়দের সাইজ ঠিক করে নেবেন। রেবতী যার নাম, যার নাম রেবতী, তত্ত্ব দর্শনগুলো তো পড়ে আছি। ভগবান যে লীলা করতে আসছেন তার সব কিছু নিয়ে, তিনি তো একা নন। সকলের সব ব্যবস্থা এই পৃথিবীতে সবসময় হয়ে আছে। অজ্ঞ মূর্খ আমরা, আর বাচীন কিছু বুঝি না। সব ব্যবস্থাই তিনি করেন, তিনি করে রাখেন। তাহলে কেন চিন্তা করেন আমাদের? আমরা কেন বৃথা চিন্তা করি? বৈষ্ণবরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, একটা শ্লোক আছে, নাই বললাম বা শ্লোকটা। কোন বৈষ্ণবরা? আবার সেই অধিকার বিচার বলছেন। কনিষ্ঠাধিকারী বৈষ্ণব, তারা খাওয়া পড়া গ্রহাচ্ছাদনের জন্য চিন্তা করে বৃথা। ব্যাখ্যার ক্ষেত্রে বৈষ্ণব, তাহলে কোন বৈষ্ণব? কনিষ্ঠ বৈষ্ণব মানে কনিষ্ঠ প্রাতিষ্ঠ। কনিষ্ঠ মানে প্রাকৃত। ব্যাখ্যা দেওয়া আছে, যার সব সময়ের জন্যই ভুল বুঝাবুঝি আছে, যে সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত, আমার কেউ নাই, আমাকে কে দেখবে, কে খাওয়াবে, কে পড়াবে, কে আমায় যত্ন করবে, এইসব চিন্তা নিয়ে ব্যস্ত, এরাই হলো কনিষ্ঠ ভক্ত। যার মধ্যে বহু দুষ্টরীতি ভরা আছে, যিনি নিরপেক্ষ হতে পারেননি, যিনি অকিঞ্চন হতে পারেননি, যিনি নিষ্কিঞ্চন হতে পারেননি, তাদের মধ্যে ওইসব চিন্তাগুলো আছে। হরি ভজন করতে এসে কি ওগুলো দরকার চিন্তা করা আমাদের? মোটেই না। হরি ভজন করতে এসেছি, আমাদের পোর্টফোলিওটা কিরকম হবে? বিকৃত পশুর মতো, যখন যার কাছে থাকবে সেইটার, সেই গার্জিয়ানের কাছে তাকে থাকতে হবে। ভজন ক্ষেত্র, সাধন ক্ষেত্র তো এইটা, ওটা আমরা বুঝছি না কেন? সেখানে মালিক তরফকে শোকজ করলে হবে? কখনো হবে না। শোকজের কথাই নয়, শোকজ করবেন মালিক উপরওয়ালা, যেমন সর্বোপরি গার্জিয়ান ভগবান করবেন, তেমনই গুরু বৈষ্ণব করবেন। সেখানে আমরা উল্টো চিন্তা করতে যাই কেন? তা তো আমাদের দোষ, তা আমাদের গুণ নয়, দোষ। কিন্তু শাস্ত্র আমাদের শিখাচ্ছেন দোষে গুণে মানুষ, কোনটাকেই সংগ্রহ করতে হবে, টিকাপ করতে হবে, দোষটা নিয়ে আলোচনা করব না আমি। যদি দোষটা নিয়ে আলোচনা করতে যাই তাহলে আবার অধিকার বিচার এসে যায়। আমার কি সেই অধিকার আছে, আমি কি সেই অধিকার পেয়েছি, কথাও তো আসবে। শাস্ত্রের সব জায়গায় বলছেন লোকের যতটুকু ভালো আছে সেই ভালোটুকু নিয়ে আলোচনা করো, এবং সেই সদ্ভাব আমার মধ্যে আছে কিনা এটা চিন্তা করো, তাহলে আমাদের কল্যাণের কথা। দোষগুণ নিয়েই মানুষ সব জিনিসটাই তো আমাদের বুঝতে হবে, পাশাপাশি রেখে আমরা কেন উল্টোপাল্টা করতে যাই। স্বভাব কর্মানি নন ইন্ডেক ন প্রশংসে, এই তো শাস্ত্রের কথা। অপরের এই নিয়ে সমালোচনা করতে যেও না, তুমি মুশকিলে পড়ে যাবে, ওর মধ্যেই তুমি ইনভলভ হয়ে যাবে, সেই জন্য নিষেধ করছে। আমাদের একবারে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ওয়ান অ্যান্ড অল সকলের কল্যাণের জন্য এই উপদেশ করা আছে শাস্ত্রে। তা হলেও নিন্দা থেকে বন্দনা ভালো, এটাও অনেক জায়গায় লেখা আছে। যদি কেউ হরিভজনকামী ব্যক্তি তাহলে তিনি নিরপেক্ষ ভাব বোঝেন না, তাহলেও তাকে সে ভাবটা নেওয়ার দরকার আছে। অপরের প্রশংসা করলে যদি আমি বেঁচে যাই সেটা খারাপ কথা না, ভালো কথা। পরিভোজনের সহায়ক বলছেন এটা দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন চারিগুণে গুণী হয়ে করহ কীর্তন, এ তো কীর্তন করবার বলা ওটা গেল, কিন্তু এখানেও ওটা আছে, এই ভাব থাকলে আমি বেঁচে যাব আমার যদি দৈন্য থাকে। আমার যদি সকলের প্রতি একটা স্নেহ প্রীতি থাকে অসুবিধা নেই, আর সমালোচনা করতে গিয়ে যত রকমের মানসিক অশান্তি এসে যাবে, কঠিন স্থান সব এসে যাবে, কেন আমি ওর ভিতরে প্রবেশ করব, এসব শিক্ষাগুলো দেওয়া আছে। সবগুলো আমাদের চিন্তা করে চলতে হবে সংসারে চলার পথে, সাধন ভজন ক্ষেত্রে চলতে হবে। অনেক ভুরি ভুরি উদাহরণ আছে, আমাদের গুলোকে অস্বীকার করলে হবে না। আমি যদি নিজের গাড়ির সব দোষগুলো চাপিয়ে নিয়ে যদি চলতে পারি তাহলে আমার মঙ্গল, আর যখনই আমি অন্যকে দোষারোপ করতে যাব আমি ওর মধ্যে জড়িয়ে পড়ব, ইনভলভ হয়ে যাব। এসব কথাগুলো তো শাস্ত্রে বুঝানো আছে, আমাদের সেই অনুসারে চলতে হবে। আমরা তো জানি না কিভাবে চলতে হবে, শাস্ত্র তো বুঝানো আছে সুন্দরভাবে, তার ব্যাখ্যা দেবে বাবা তো বহু আছেন বসে, আমাদের পূর্ব পূর্ব গুরুবর্গ বসে আছেন, গোস্বামীগণ বসে আছেন, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ক্ষেত্রতে যেখানেই বুঝতে ভুল হচ্ছে সেখানে সব ব্যাখ্যা দেওয়া আছে, আমাদের তো সেই অনুসারেই চলতে হবে। এটাই আমাদের সাধন ভজন পথ, মাথা ঠান্ডা করে চলতে হবে। যতদিন সাধনের মধ্যে থাকবো আমরা ততদিন তো শাস্ত্রের কথা সবই আমাদের জন্যই লেখা হয়েছে, ভজনের ক্ষেত্রে লাগবে না ওটা, কেন তখন তো পাশ করে গেছে, সে আর তখন ভুল করবে না, ভুল রাস্তায় চলবে না, ঠিক রাস্তায় চলবে। যখন তত্ত্বদর্শী তিনি তখন তিনি আর ভুল করবেন না, এ কথা বলা আছে। তার আজীবন তার
রক্তের গুণময় বা বিষয়
এই বিষয়ে সকলের অধিকার সমান থাকে। আজ এই মহাপুরুষের আবির্ভাব সাধারণ মনুষ্য নন, শিবাস মানবী দেবী জড়িত বলে তাকে কীর্তন করেছে। সে মন্দিরের মনোমহিমা কোন ভদ্রজীবী কীর্তনের বিষয়ে হতে পারে না। বিশেষ করে মাতৃচরণ এই জড়কে তাকে জড়ান করবার সৌভাগ্য থেকে বঞ্চিত। যিনি আদেশ করেছেন তিনি এই বিষয়ে প্রচুর সৌভাগ্যবান, তার পক্ষে তার মহিমা কীর্তন করা সুষ্ঠুভাবে সম্ভব। সুতরাং আমার কীর্তন প্রকৃত পক্ষে সমীচীন হয় না, তথাপি সন্ত ভক্তার গুরু বৈষ্ণবের শিবির থেকে তার মহিমা শ্রবণ গ্রাস করেছি, সেইটুকুই আমার বলবার অধিকার হতে পারে। আমরা শাস্ত্রে শুনছি
আমার বাক্যের মধ্যে আক্রমণ ভঙ্গি দেবী আপনারা হচ্ছে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর চৈতন্যদেবকে আদর্শ স্বরূপে বিবাহ বিষণ করেননি। এটি তার একটি মহাপ্রথমেই আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত। বলতে পারেন ভক্তিবিন্দু ঠাকুর তিনি গিয়েছিলেন, তিনি তার পিতাকে জগত এসেছেন, কালে তিনি কি ঘটিত এ কথাগুলি অর্বাচীনের কথা। এই সমস্ত ব্যক্তির চরিত্র কোন পদ্ধতি বা সাধকের মতো না, নিত্যমুক্ত সিদ্ধ ভগবত পার্শ্বর দ্বারা গৌর শক্তিস্বরূপ, তাদের সঙ্গে পদ্ধতিবের তুলনার বিষয় হতে পারে না। মহাপুরুষ ভক্তরা সব গৃহস্থ ছিলেন, অতএব গৃহী হয়ে কেন হবে না, তাদের মতন গৃহস্থ হলে নিশ্চয়ই হবে। কিন্তু তাদের মতন গৃহী না হয়ে তাদের ভান করলে কি আর হবে। শিল সরস্বতী ঠাকুরের জীবনের একটি প্রধান মহিমা, তিনি আকুমার ব্রহ্মচারী থেকে তারপরে সন্ন্যাস গ্রহণ করে দিব্যি আদর্শ দেখিয়েছেন, সন্ন্যাস গ্রহণ চরম কর্তব্য। এইসবগুলি আমাদের উপেক্ষার বিষয় হতে হয়ে পড়েছে। যারা গৃহস্থ অভিনয় করছেন তাদেরও বলেছেন পঞ্চাশ শতক দুই বর্ণন করে, কিন্তু পঞ্চাশ কেন, ষাট সত্তর আশি হলেও গৃহিণীর আচল তারা ছাড়তে পারছেন না। তাদের তারা কি করে প্রেম ভক্তি লাভের পথ সুগম হয়েছে বলে বোঝা যাবে। কম্পালসারি বলেছে পঞ্চাশ বছর হয়েছে আর তোমার বানপ্রস্থ নিতে হবে গৃহে থাকার জন্য, এটা সকলের পক্ষে, প্রত্যেক গৃহীর পক্ষে। কজন আমরা করছি তা কাকর মুখের দিকে তাকিয়ে থাকলেই হবে। গৃহিণীর আচন্দ্রে আর কতদিন থাকা যাবে, শাস্ত্রকে লঙ্ঘন করে পরমার্থ লাভ হবে। সুতরাং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মহিমা কীর্তন করতে গিয়ে সর্বপ্রথমে আমি আপনাদের নিকট তাঁর আচরিত জীবন প্রণালী আপনাদের কাছে একটু নিবেদন করলাম। তিনি সর্ববিদ্যায় বিদ্বান ছিলেন, সুতরাং সেই বিদ্বান হওয়া তাহলে আমাদের প্রয়োজন এই কথা, তার যজ্ঞাচরণ শ্রেষ্ঠ তত্ত্বাদি যেন এই বিচারে আমাদের বিদ্বান হওয়া উচিত। সে কথা শাস্ত্রে বলেনি, যেগুলি ভগবতা প্রত্যা উপায়া ধর্মলব্ধাই অঞ্জ অবিদূষণ পুংসাম অবিদূষণ পুংসাম, যারা বিদ্বান নয় তাদের জন্য বলা হয়েছে, যারা অজ্ঞ মূর্খ পুংসাম অবিদূষাম, যেগুলি ভগবতা প্রত্যা উপায়া ধর্মলব্ধাই তাকে লাভ করবার উপায় তিনি নিজে বলেছেন। কাদের জন্য বলেছেন, সেই রকম ভাবেই উপদেশ তার রয়েছে শাস্ত্রের মধ্যে। যেগুলি ভগবতা প্রত্যা ভগবান নিজে থেকে বলেছেন অন্যান্য সুপ্রভাদেশিদার তাদের দিয়ে বলিয়েছেন, কিন্তু ভাগবত ধর্ম ভগবানকে পাওয়ার ধর্ম যে ভগবতা প্রত্যা উপায়া যেসব উপায়গুলি ছাঁচ মালব্যায় নিজেকে পাওয়ার জন্য অঞ্জ সুখে কোনো কষ্টকর পন্থা নয়, সেগুলি অবিকৃষা সংস্কৃত না জানা লোকেও পাবে অন্য অগ্রসান পুরুষান বৃদ্ধি ভাগবতা নিতান হল ভাগবত ধর্ম যার শুদ্ধ অশুদ্ধ মধ্যে উচ্চতে সর্বপ্রভয়া যান শুদ্ধ যে ধর্মের গুলো ধর্মের বিষয়ে প্রবণ করলে সমস্ত প্রকার ভয় থেকে মৃত্যুটাকে তার নিষ্কৃতি লাভ হতে পারে। এইসব কথাগুলি শাস্ত্রীর কথা, আমার নিজস্ব কথা নয়। সুতরাং হতাশ হবার কিছু নাই, তা বলে যথেচ্ছ ইন্দ্রিয় তর্পণ করে আর হরিভজন করছি বলে অভিমান করলে এটাই সফলতা প্রদান করার লাভ করার কখনই সম্ভবপর হবে না। ভাগবত ধর্ম অতি সহজ ধর্ম, মহাপ্রভু সেটি আরো সহজ বলে আমাদের কাছে প্রচার করেছেন। কলিং সভাজয়ন্তী আজ যা গুণজ্ঞা সারভাগিনা যত সংকীর্তনে নৈব সর্বসাক্ষে, বিশেষ করে এই যে কলিকাল যদি পরমাত্মকে সম্পূর্ণরূপে বিরোধী বলে মনে হয় কিন্তু শাস্ত্রের মতে সেটি পরম অনুকূল। দেবা ওই বাঞ্ছন্তি কলযুগে সম্ভবম, দেবতারা পর্যন্ত এই কলিযুগে জন্মগ্রহণ করে সহজে অনায়াসে প্রেম মুক্তি লাভ করবে এই জন্যে জন্মগ্রহণ করতে চাচ্ছেন। আমরা সেই রকম ভাগ্যবান, এই রকম একটি কালে দিয়ে সে জন্মগ্রহণ করেছি, কিন্তু এমনই দুর্ভাগা আমরা যে ইন্দ্রিয় সুখ প্রতি জন্মেই আমরা পেয়েছি সেই সুখের জন্যেই ব্যস্ত হয়ে এই জন্মের সুযোগগুলি সব অবহেলায় নষ্ট করে ফেলছি। এই জন্যই শাস্ত্রীর নির্দেশ বারবার এই সমস্ত কথাগুলি বলেছেন। কি করছে তোমরা বিষয় রূপরস গন্ধ শব্দ স্পর্শ ভোগ এগুলো জন্মে পাওনি, সমস্ত জন্মে এইগুলি ভোগ হয়েছে। এই মনুষ্য জন্ম সেইভাবে ভোগের জন্য নয়, লব্ধা সুদূরলভমিদম বহু সম্ভবান্তে, বহু বহু জন্মে এইরকম ভাবে বিষয় ভোগ মিলেছে, কোন জন্মে বাদ যায়নি। ভবিষ্যতের প্রাণী 80 লক্ষ জন্মে ভ্রমণ করতে করতে সেইসবগুলিতে আমরা প্রচুর পরিমাণে ইন্দ্রিয় তর্পণ করেছি, ফলে কি হয়েছে বিতরাগ হয়েছি সম্মতি যদি ভোগ করে যাক ভোগ নিবৃত্ত হবে না, ভবিষ্যৎ একটা জন্ম দেখা যেতে পারে না, চেষ্টা করা যেতে পারে না। বিশেষ করে এই কলিতে এইরূপ ভাবে মনুষ্য জন্ম, তথাপি সেই রকম জন্মকে আমরা নষ্ট করতে বসেছি। এইগুলি আমাদের অন্যায় অকলনীয়, সেইটি আদর্শ স্বরূপে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ব্রহ্মচর্য অবলম্বন করে তারপরে সন্ন্যাস গ্রহণ করে আমাদের নিকট দেখিয়েছেন বিবাহ বা স্ত্রীসঙ্গ করা মোটেই পরমার্থের অনুকূল নয়। সরস্বতী ঠাকুর তিনি আদর্শ স্বরূপে দেখিয়েছেন। যেই জন কৃষ্ণ কিভাবে প্রতিভান আছে সূত্র জ্ঞানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববিদ্যা সেই গুরু হয়। গুরু করতে গেলে কোন বিষয়টি লক্ষিতব্য বিষয়? কৃষ্ণ তত্ত্ববিদ। তিনি যাকে গুরুপদে বরণ করেছেন ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। তিনি জাগতিক বিচারে কোন পণ্ডিত বা শিক্ষিত ব্যক্তি ছিলেন না, বিএমএ পাস করা কোন লোক ছিলেন না, অতি সামান্য নাম নিজের নামটা স্বাক্ষর করতে পারছেন কিনা তাও অনেকেই ঠিক বলেন না। এরপর দিগ্বিজয়ী সমস্ত পণ্ডিত ইউনিভার্সিটির চেয়ার যাকে জ্যোতিষে দেবার জন্য তদানীতন ভাইস চ্যান্সেলার মশাই তখন নিয়োগ করেছিলেন, কিন্তু সেই জ্যোতিষ সেই বড় বিদ্বান ব্যক্তি ওই গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে গুরু করেছিলেন। কেন অতি অবিদ্বান ব্যক্তিকে তাও কিভাবে তিনি তার কাছে আশ্রিত হয়েছিলেন? তার দ্বারা তিনি প্রথম উপেক্ষিত হয়েছিলেন। তুমি এত বড় একজন পণ্ডিত ব্যক্তি, এত বড় একটা সম্মান তুলে আবির্ভূত, এত বড় মহান পিতার পুত্ররূপে আত্মপ্রকাশ করেছ, আমি মূর্খ মানুষ, আমি তোমার গুরু হবার যোগ্য নই। গুরুকে চিনবে কে? সরস্বতী ঠাকুর যে কৃষ্ণচন্দ্রবিদ্যা সেটা কে? নিজে নিজে গুরু বদ্ধজীবে চিনবার শক্তি থাকে, কিন্তু সরস্বতী ঠাকুর সেরকম কোন প্রাকৃত মনুষ্য নয়, মায়াবাদ্য জীব নয় বলে তার মহত্ব তিনি গুরুদেবের মহত্ব উপলব্ধি করে গৌরকির দাস বাবাজি মহারাজ তিনি তার গুরুপদে বরণ করেছিলেন। এই সমস্ত আচরণের দ্বারা তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কিবা বিগ্রহ কিবা নাসি শুদ্ধ কেনে নয়, যে কৃষ্ণতত্ত্ববিদ্যা সেই গুরু হয়। কৃষ্ণতত্ত্ববিদ্যা যদি না হয় তাহলে প্রকৃতপক্ষে গুরু কতবার হওয়ার যোগ্য নন তিনি। সরস্বতী ঠাকুর জগতে আবির্ভূত হয়ে শাস্ত্রের মর্যাদা স্থাপন করেছেন, তিনি দৈব বর্ণাশ্রম পুনঃস্থাপন করেছেন, শাস্ত্রের তাৎপর্য জাতির্বর্ণ মায়া সৃষ্টি গুণ কর্ম বিবাদ, গুণ কর্ম অনুসারে বর্ণ নিরূপণ, এটি শাস্ত্রের একমাত্র বিধান। কিন্তু কালক্রমে কেবল জাতিতেই সেটি পরিবর্তিত হয়েছিল বলেই সরস্বতী ঠাকুর সমস্ত সমাজকে আলোড়ন করে তাদের বিরাগভাজন হতে তিনি প্রধানমন্ত্রী তিনি দৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপন করে জগতের সত্যের প্রতি মর্যাদা রক্ষা করেছেন। শিল সরস্বতী ঠাকুর বৈষ্ণব বর্ণাশ্রমের উচিত এই কথাটি তিনি বারংবার তার আচরণের ভিতর দিয়ে, লেখনের ভিতর দিয়ে, তার বক্তব্যের ভিতর দিয়ে জগৎকে প্রকাশ করেছেন। শিল সরস্বতী ঠাকুর আর একটি প্রধান অন্তরায় আমাদের উৎসাদন করবার জন্য আপ্রাণ সারা জীবন তার লেখনীকে নিযুক্ত করেছিলেন। তিনি আচার্য শঙ্করের যে মতবাদ মায়াবাদ সেইটি জগতে প্রেম ভক্তি লাগে একান্ত অন্তরায় বলে তিনি প্রকাশ করে তাকে উৎসাহিত করবার জন্য চেষ্টা করেছিলেন, এবং তারই প্রিয়জন শিলভক্তি জ্ঞান কেশর গোস্বামী মহারাজকে সেই প্রকার আদেশ দিয়ে মায়াবাদের জীবনী ইত্যাদি গ্রন্থ প্রকাশের দ্বারা সেই কার্য বহুল পরিমাণে সম্পন্ন করেছেন। আমরা সেই সমস্ত বিষয়ে বিন্দুমাত্র উৎসাহিত হয়নি, আমরা কেবল গতাগতিক ন্যায়তেই যদি আহার নিদ্রা ইন্দ্রিয়তর প্রণীতি মাত্র থাকি তাহলে প্রকৃত তাঁদের অনুসরণ করা আমাদের পক্ষে সম্ভবপর হয় না। শিল সরস্বতী ঠাকুর আপাত দৃষ্টিতে তার গুরুদেবের বাক্য অমান্য করেছেন বলে আমরা মনে করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে তিনি একমাত্র গুরু দাস। তিনি দীক্ষা গ্রহণের পর কলিকাতায় কেন্দ্র স্থাপন করতে গিয়েছিলেন, কিন্তু তার গুরুদেব তাকে বলেছিলেন মায়ার জগতের মধ্যে তুমি যেও না। কিন্তু সরস্বতী ঠাকুর সেই কলিকাতায় কি মঠ মন্দির প্রকাশ করে সেখান থেকে সমস্ত বিশ্বে মহাপ্রভুকতা প্রচার করেছেন। এই সমস্ত অতিমর্থ চরিত্র আমরা সুগণমুখে যতটুকু পেয়েছি তাই আপনাদের কাছে নিবেদন করলাম। এরপরে আরো কিছু বিশেষ বিশেষ যেসব কথা আপনারা বৈষ্ণবদের মুখ থেকে শুনবেন আমি আপনাদের বেশি সময় নিব না। বিশেষ করে
বলবেন না, বলুন না
মৃদঙ্গের আওয়াজ কতটুকু যেতে পারে, কিন্তু মুদ্রণ যন্ত্র তার প্রভাব সমস্ত বিশ্বে পরিব্যাপ্ত হতে পারে, এই জন্য তাকে বৃহৎ মৃদঙ্গ নাম দিয়ে তার দ্বারা হরিকথা প্রচার করেছিলেন। তিনি গৌড়ীয় পত্রিকা, মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, দৈনিক পত্রিকা পর্যন্ত প্রকাশ করে হরিকথা প্রচার করেছিলেন। তিনি গ্রন্থাদি পাবলিকেশনে সে জীবের পরম মঙ্গল বিধান করেছেন। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমৎ ভাগবত, গীতা, উপনিষদ, পুরাণ আদি বহু গ্রন্থ তিনি আমাদের কল্যাণের জন্য প্রকাশ করে গিয়েছেন। চৈতন্য মঠ প্রভৃতি যে কেন্দ্রগুলি এগুলি তার প্রধান কেন্দ্র ছিল। তিনি এটা ব্যতীত ভারতে চৌষট্টি কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, সেই সব কেন্দ্র থেকে এখনো পর্যন্ত প্রায় সবকটি দু-একটি ব্যতীত সবকটি বর্তমান আছে। সেই সব কেন্দ্রে নিরন্তর ভগবানের বিষয় আলোচিত হচ্ছে এবং প্রচারিত হচ্ছে। তিনি পাশ্চাত্য দেশেও তার মতবাদ বা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রচারের জন্য তার নিজের শিষ্যগণকে প্রেরণ করেছেন। গোস্বামী মহারাজ তাঁর আবির্ভাব তিথি আগামী করল, তিনি তার মধ্যে অন্যতম ছিলেন। বন মহারাজ প্রভৃতি তাঁর অনুগত শিষ্যরা যেখানে গিয়ে জার্মান এবং অন্যান্য ব্যক্তিদের মধ্যে তার মহাপ্রভুর শিক্ষা বিস্তার করেছিলেন। তবে এত ব্যাপকভাবে বর্তমানে যেভাবে প্রচার আমরা দেখতে পাচ্ছি ততটুকু না হলেও তার মূল বীজ তিনি সেখানে আরোপণ করেছিলেন বলে আমরা মনে করি, এবং সেই বীজ যে প্রকার বলবান এবং শুদ্ধ ছিল বর্তমানে প্রচারে ততটা শুদ্ধ এবং সম্ভবভাবে তার সুষ্ঠুতা সম্পাদন করতে পারছে কিনা সে বিষয়ে অনেকের মতভেদ রয়েছে। চৈতন্য মহাপ্রভুর যে ধর্ম সেটি প্রেম ধর্ম বলা হয়, সেটি কাগজের দ্বারা বিভূষিত মহিমা নয়। আত্মা সন্তোষ নয়, ভগবানের সন্তোষই হচ্ছে তার প্রধান স্বরূপ। প্রেমিক ব্যতীত প্রেম ধর্মের কখনোই প্রচার সম্ভবপর হয় না। সেখানে নিশ্চয়ই এই কথা ঐক্য প্রকাশ পেতে পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে যেখানে গেছেন অবশ্য তার সঙ্গে অন্যের তুলনা অযৌক্তিক ব্যাপার অন্যায়, তথাপি প্রেমধর্মের প্রকাশ কি প্রকাশ সেটি ব্যক্ত করতে গিয়ে আমাদের এইসব আলোচনা অবাঞ্ছিত হতে পারে না। তিনি যেখানে গেছেন চতুর্দিকে লোক প্রেমে উন্মত্ত হয়ে তার পিছু পিছু ছুটেছেন। বর্তমানে দুর্গার বিশটা লোক যদি তাদের অভিনন্দন করেন, আমরা কাগজে হাজার হাজার পৃষ্ঠায় সেইসব কথা প্রকাশ হতে দেখছি, কিন্তু প্রেমের পাওয়া সেখানে আছে কিনা তার বিষয়ে আমাদের দেখবার মতন সৌভাগ্য হচ্ছে না। প্রেমধর্মের প্রচার আর প্রতিষ্ঠার প্রচার এক বলে প্রথমেই গ্রহণ করা উচিত নয়। আপনি আসলে ধর্ম জীবের শিখায়, আপনি না করলে ধর্ম শিখানো না যায়। সুতরাং প্রেমের প্রচার আর দুটো ফুলঝুরি কথা বললি সেই প্রেম ধর্মের প্রচার হয়ে গেল মুখস্থ করে বা যুক্তিতর্কের দ্বারা কিছু বললেই সে যে প্রেমের প্রচার হবে তা কখনো হতে পারে না। যার নিজেরই অশ্রুকম্প পুলক ইত্যাদির উদ্গম হয় না, তিনি অন্যের অশ্রুকম্পে কি করে তাকে ফাঁসিয়ে দিতে পারেন? সুতরাং প্রেমের প্রচার হওয়া বড় দুর্গ ব্যাপার। অনধিকারী অবস্থায় প্রচারে আর উপযুক্ত অধিকারী প্রচার কখনই এক হতে পারে না। সরস্বতী ঠাকুর জগতে এসে সকলের দাঁড়ে দাঁড়িয়ে হরিনামে যে প্রচার করেছেন সে প্রচারের মধ্যে কঠোরতা আছে। তিনি অর্থপূর্ণ হয়ে কোন শিষ্যাদি করেননি বা কোন প্রতিষ্ঠার জন্য শিষ্যাদি তিনি গ্রহণ করেননি। তিনি একটু শিথিলতা তার আচরণ তার কাছে অনুভব করা হয়েছিল, এগুলো যদি তিনি অনুমোদন করেন তাহলে সমস্ত জগৎ তার শিষ্য হয়ে যায় বলে আমি তা চাই না। আমি আচরণশীল ব্যক্তি ব্যতীত অন্য কাউকে গ্রহণ করব না। প্রথম পক্ষে তিনি এমনকি মহিলাদের পর্যন্ত শিষ্যটি গ্রহণ করতে ইচ্ছুক ছিলেন না। অবশ্য পরবর্তীকালে তার আচরণের মধ্যে সেটা দেখা যায় না। যাই হোক, শাস্ত্রে তিনি সূত্র দিকে বন্ধু নাম সেই না অগোচর অগোচর হতে পারলেও হরিনামকে তাদের সর্বার নিচে সেখানে শাস্ত্রে দেখা যায় না। বাঙি পাঠ ব্যাপার শিখতে দিয়ে বিশ্ব পাপ বিশ্বের তথা শুক্রান্তি পরাঙ্গতি তাদের অধিকার আছে, কিন্তু স্বাভাবিকভাবে তাদের বেদাদিতে যেরকম অনধিকার তেমনি সর্বাত্ম জগতে অনধিকার নয় বটে, কিন্তু উপযুক্ত ভাবে চেষ্টা না করলে সেই পরমার্থে যতই অনর্থে প্রভাব বিস্তার করে থাকে। সরস্বতী ঠাকুর এই নবদ্বীপ গ্রাম পরিক্রমা প্রবর্তক, যদিও লেখনীর দ্বারা শিল ভক্তিবিনোদ ঠাকুর গুরু হিসেবে আমরা গ্রহণ করি, কিন্তু তার কার্য পরিণত করতে ছিল সরস্বতী ঠাকুরই সর্বপ্রথম। এবং এই নবদ্বীপ গ্রাম পরিক্রমা করতে গিয়ে যত সমস্ত আসুরী বৃত্তি বিশিষ্ট এবং মিথ্যাশ্রয়ী ব্যক্তিগণ তার প্রতি যথেষ্ট অন্যায় এবং অপরাধজনক আচরণ করে তারা নিজেদের অমঙ্গল সাধন করেছেন সেসব কথাও আমরা শুনেছি। মদীয় গুরুবার পদ্ম সেই সরস্বতী ঠাকুরের নিজ শ্রেষ্ঠ সেবক সত্যি তাকে সেই সমস্ত ক্ষেত্রে বিশেষভাবে সেবা করেছেন এবং তারই সেই ধারা রক্ষা করে নবদ্বীপ গ্রাম পরিক্রমা প্রতি বৎসরে প্রবর্তন করে আমাদেরকে ধন্য করেছেন। আমরা আগামী চৈত্র মাসে আবার সেই পরিক্রমায় যোগদান করে তাদের সেই কৃপা আশীর্বাদ গ্রহণ করব বলে আশা করি। বাঞ্ছা কল্পকের উদ্দেশ্যে কৃপা
ভগবানের ধান ভগবানের ধান ভগবানের ধান। তাকে বলছি ভালো কি চমৎকার বলছি এই কি চমৎকার আমরা যেগুলো বলছি Thank you.